বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকুরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদী মূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়, এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 26 জুন এবং ফার্সি পাঠ 13। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে, শর্টওয়েভ 7305 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে ও ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সাজানো বিশ্ব সংবাদ। এরপর শুনবেন দৃষ্টিপাত। এতে থাকবে, ইরান বিরোধী নিষেধাজ্ঞা শতভাগ প্রত্যাহার করা হবে না বলে মার্কিন এক কর্মকর্তার বক্তব্য, এবং বাংলাদেশে আগামী সোমবার থেকে কঠোর লকডাউন শুরু হওয়া প্রসঙ্গে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে ইরান ভ্রমণ। কথাবার্তার পর শুনবেন রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আমেরিকার একের পর এক নিষেধাজ্ঞা ইরানের প্রতিরক্ষা খাতের অগ্রগতি থামিয়ে রাখতে পারেনি বললেন প্রতিরক্ষামন্ত্রী জেনারেল হাতামি। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনে ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী, তেহরান বলল সিদ্ধান্ত নিতে হবে আমেরিকাকেই। বাংলাদেশের গোপালগঞ্জ শহরে করোনা ভাইরাসের টিকা উৎপাদনের কারখানা স্থাপন করা হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এবং ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ভুয়ো করোনা ভ্যাকসিন শিবিরকে কেন্দ্র করে কেন্দ্রীয় তদন্তের দাবি জানালো বিরোধী দল বিজেপি। আসসালামু আলাইকুম শ্রোতাবন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের প্রতিরক্ষা খাতে নিষেধাজ্ঞার কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। তিনি বলেছেন, বিপ্লবের প্রথম থেকে নিষেধাজ্ঞার মধ্যে ছিল ইরান, কিন্তু প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নয়নের উপর এর কোনো প্রভাব পড়েনি। ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের মার্কিন প্রচেষ্টার প্রতিক্রিয়ায় আমির হাতামি বলেন, মার্কিন সরকার চেষ্টা করছে কিন্তু সফল হবে না। ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমেরিকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করতে পারবে না। গত অক্টোবরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের উপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যায়। মেয়াদ শেষ হওয়ায় স্বয়ংক্রিয়ভাবেই অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখনও ওই নিষেধাজ্ঞা নবায়নের চেষ্টা করে যাচ্ছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ ইভস লাদ্রিয়া অসার দাবি উত্থাপন করে বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ব্যাপারে তেহরানের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে প্যারিস ও ওয়াশিংটন। তিনি শুক্রবার প্যারিস সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে এক সাক্ষাৎকারে এ দাবি করেন। 2018 সালে তৎকালীন মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণেই যে এ সমঝোতা নিয়ে চলমান অচলাবস্থা তৈরি হয়েছে সে প্রসঙ্গটি বেমালুম চেপে যান লাদ্রিয়া। তিনি বলেন, আমরা ভিয়েনা সংলাপের কঠিনতম পর্যায়ে উপনীত হয়েছে এবং এখন ইরানকেই চূড়ান্ত সিদ্ধান্তটি নিতে হবে। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন, পরমাণু সমঝোতায় দেওয়ার প্রতিশ্রুতিতে ফিরে যাওয়ার ব্যাপারে ইরানের সঙ্গে আমেরিকার মূল মতপার্থক্য এখনও নিরসন হয়নি। আমরা কেবল তখনই এই সমঝোতায় ফিরে আসব যখন ইরান এতে দেয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। এদিকে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে কঠিন সিদ্ধান্তটি আমেরিকাকেই নিতে হবে বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, তার দেশের বিরুদ্ধে আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ফিরে আসবে কিনা সে সিদ্ধান্ত আমেরিকাকেই নিতে হবে। 2015 সালে স্বাক্ষর করা পরমাণু সমঝোতাকে আবার সক্রিয় করতে হলে ইরানকে আগে তার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে যেতে হবে বলে শুক্রবার মার্কিন ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রীরা যে ঘোষণা দিয়েছেন তার প্রতিক্রিয়ায় খাতিবজাদে কথা বলেন। তিনি বলেন, ইউরোপীয় দেশগুলো একথা ভালোভাবে জানে যে আমেরিকা একতরফাভাবে এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার এবং ইউরোপীয়রা তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হওয়ার পর ইরান ধাপে ধাপে নিজের প্রতিশ্রুতি থেকে সরে যাচ্ছে। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশের প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, এর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও কোভিড-19 বিরুদ্ধে যুদ্ধ করা হবে তার প্রশাসনের অগ্রাধিকার ভিত্তিক কাজ। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম লাইভ টেলিভিশন সাক্ষাৎকারে প্রত্যয় ব্যক্ত করেন রাইসি। তিনি গতকাল বলেন, বেকার যুবকদের কর্মসংস্থান এবং গত দেড় বছরেরও বেশি সময় ধরে চলা করোনা ভাইরাসের প্রকোপ থেকে জনগণকে মুক্তি দেওয়ার বিষয়টি তিনি গুরুত্ব দিচ্ছেন। এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের সব নাগরিকের জন্য গৃহায়ণ প্রকল্প বাস্তবায়নেরও আশ্বাস দেন তিনি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের গোপালগঞ্জ শহরে করোনা ভাইরাসের টিকা উৎপাদনের কারখানা স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, লকডাউনে মানুষের ক্ষতি হয় বলে টিকার মাধ্যমে করোনা ভাইরাস মোকাবেলা করতে চায় সরকার। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ জানিয়েছেন, দেশে করোনা ভাইরাসের টিকা উৎপাদনের জন্য কারখানা স্থাপন করা হবে গোপালগঞ্জে। উৎপাদন সময় সাপেক্ষ হলেও ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আজ শনিবার বিকেলে মানিকগঞ্জের গড়পাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী একথা জানান। দেশের বর্তমান করোনা পরিস্থিতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার লকডাউনের উপরে নির্ভরশীল হতে চায় না। লকডাউনের মাধ্যমে মানুষের ক্ষতি হয়, দেশের বিরাট ক্ষতি হয়ে যায়, কাজেই এটা আমাদের কাম্য নয়। কিন্তু মানুষের জীবন রক্ষার্থে, করোনা নিয়ন্ত্রণ করতে লকডাউন আমাদের দিতে হচ্ছে। যদি আপনার হাতে ভ্যাকসিন না থাকে, তাহলে লকডাউনই করোনা সংক্রমণ রোধে একমাত্র কার্যকরী পন্থা। তিনি বলেন, বিশ্বের সবাই লকডাউন দিয়ে করোনাকে নিয়ন্ত্রণ করেছে। এ সময় দেশের ভ্যাকসিন প্রাপ্তি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, চীনের সঙ্গে 1.5 কোটি ভ্যাকসিন চুক্তি ছাড়াও কোভ্যাক্স থেকে 6 কোটি ভ্যাকসিন বুকিং দেওয়া হয়েছে। সব প্রতিশ্রুতি রক্ষা হলে আগামী ডিসেম্বরের মধ্যে 11 লাখ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হবে। এর আগে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা ভাইরাসের টিকার বৈশ্বিক জোট কোভ্যাক্সের আওতায় মডার্নার 25 লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে এই টিকা দেশে পৌঁছাবে। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 77 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা 14,053 জনে দাঁড়ালো। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় 19,844 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় নতুন করে আরও 4,334 জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 22.50%। এর আগের দিন শুক্রবার 27,653 জনের নমুনা পরীক্ষা করে রোগী শনাক্ত হয়েছিল 5,869 জন, আর রোগী শনাক্তের হার ছিল 21.22%।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। আগামী সোমবার থেকে সাত দিনের জন্য সারা বাংলাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এ সময় সরকারি বেসরকারি অফিস আদালত বন্ধ থাকবে, বন্ধ থাকবে শপিং মল ও দোকানপাট। এ অবস্থায় পোশাক কারখানা খোলা রাখার দাবি জানিয়েছেন মালিকরা। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমই এর সভাপতি ফারুক হাসান বলেছেন, আমি মনে করি পোশাক কারখানা এই লকডাউনের বাইরে থাকবে, কারণ তৈরি পোশাক কারখানা যদি বন্ধ করা হয় তাহলে গার্মেন্টস কর্মীরা তখন গ্রামে যাওয়ার চেষ্টা করবে, বিশৃঙ্খলা তৈরি হবে, এটা সবাই জানে। ছুটি পেলে শ্রমিকরা গ্রামের দিকে রওনা দেন, এতে করোনার প্রকোপ আরও ছড়িয়ে পড়বে, গ্রাম শহর একাকার হয়ে যাবে। ভারতে চলমান কৃষক আন্দোলনের সমর্থন ও রাজ্য নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধ সহ বিভিন্ন দাবিতে প্রতীকী অবস্থান বিক্ষোভের কর্মসূচিতে সামিল হওয়ায় আজ ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ অন্যদেরকে পুলিশ আটক করে। পরে তাদেরকে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে নিয়ে যাওয়া হয়, এরপর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে দলটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা প্রতিবাদ জানাতে এসেছিলাম সাধারণ মানুষ কিভাবে করোনা পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। আমরা আইএসএফ এর পক্ষ থেকে প্রতিবাদ জানাতে এসেছিলাম, কিন্তু পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যায়। আজ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে জড়ো হন বিক্ষোভকারীরা, কিন্তু অবস্থান বিক্ষোভ শুরু হওয়ার আগেই পুলিশ এই কর্মসূচিতে বাধা দেয়। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার কসবা এলাকায় ভুয়ো করোনা ভ্যাকসিন শিবিরকে কেন্দ্র করে বিরোধী দল বিজেপি কেন্দ্রীয় তদন্তের দাবি জানিয়েছে। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে চিঠি লিখে এ ব্যাপারে নয়াদিল্লির হস্তক্ষেপ চেয়েছেন। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার কসবা এলাকায় ভুয়ো করোনা ভ্যাকসিন শিবিরকে কেন্দ্র করে বিরোধী দল বিজেপি কেন্দ্রীয় তদন্তের দাবি জানিয়েছে। ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প করে মানুষকে ভ্যাকসিন প্রদানকে কেন্দ্র করে এরই মধ্যে দেবাঞ্জন দেব, সুশান্ত দাস, রবীন শিকদার এবং শান্তনু মান্নাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এর মধ্যে মুখ্য অভিযুক্ত দেবাঞ্জনের সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল নেতাদের ঘনিষ্ঠতা রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ওই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে চিঠি লিখে ঘটনার হস্তক্ষেপ চেয়েছেন। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এ ব্যাপারে কেন্দ্রীয় তদন্তের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে আজ শনিবার কলকাতা পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতীন ঘোষ বলেন,
যখন আমরা প্রশাসনে আছি রাজ্য সরকার দ্রুত পুলিশ ব্যবস্থা নিয়েছে, লোকে অ্যারেস্ট করেছে, তদন্ত চলছে, আমরা যারা ভিকটিম তাদের স্বাস্থ্য পরীক্ষা করেছি, আজও সব জায়গায় স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে এবং তাদেরকে যদি টেকনিক্যালি মেডিকেলি কোনো অসুবিধা না থাকে তাদের ভ্যাকসিনেট করার দায়িত্ব রাজ্য সরকার কলকাতা পৌরসভা নিচ্ছে, এটা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। ফলে দায় কাকে বলে, দায় বলে এটাকে, আর দিলীপ বাবুদের কোনো দায় নেই, ওনারা নিজের দল সামলাতে পারছেন না, দল ভাঙিয়ে দল করেছিলেন, আবার দল ভেঙে চলে যাচ্ছে, নিজেদের কোনো অস্তিত্ব দেখেনি,
বলছিলেন অতীন ঘোষ। অন্যদিকে তিনি আরো বলেন, সিবিআই বাংলার কোনো তদন্তই সম্পূর্ণ করতে পারেনি, সিবিআই কেন, এফবিআই তে গেলেও আমাদের কোনো অসুবিধা নেই।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। শ্রোতা বন্ধুরা, একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের রেকর্ডকৃত ফাইল অর্থাৎ অনুষ্ঠান সূচি এবং ফ্রিকোয়েন্সির যে ফাইলটি ছিল সেটি বিশেষ কারণে বাজানো সম্ভব হয়নি। সে কারণে তাড়াহুড়ো করতে গিয়ে অনুষ্ঠান সূচি এবং ফ্রিকোয়েন্সিতে আমরা একটু ভুল করেছি, এজন্যে আমরা দুঃখিত। আমাদের সন্ধ্যের অনুষ্ঠান যেটি প্রচারিত হয় তা প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে আর সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। আমরা ভুলক্রমে ফ্রিকোয়েন্সি বলতে গিয়ে প্রথমেই বলেছি 41 মিটার ব্যান্ডে, আবারও দুঃখ প্রকাশ করছি। আমি পরবর্তী খবরে যাচ্ছি। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে প্রত্যাহারের পরও অন্তত 650 মার্কিন সেনা থেকে যাবে। খবরে বলা হয়েছে চলতি গ্রীষ্মের শেষ নাগাদ আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হবে, কিন্তু আফগানিস্তানে মার্কিন দূতাবাসের নিরাপত্তা দেওয়ার জন্য 650 সেনা মোতায়েন থাকবে। এছাড়া আরও 500 সেনা কাবুল বিমানবন্দরে থাকবে। মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা এপিকে বলেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শেষ হবে। কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছিলেন যে আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হবে, কিন্তু মার্কিন প্রশাসন তার অনেক আগেই এখন সেনা প্রত্যাহার শেষ করতে যাচ্ছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন বা হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানু বলেছেন, দখলদার ইসরায়েলের আগের শাসকদের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের কোনো পার্থক্য নেই। পশ্চিম তীরে ইহুদিবাদী উপশহর নির্মাণের পরিকল্পনা প্রসঙ্গে তিনি আরো বলেন, ইসরায়েলের নয়া প্রধানমন্ত্রী তার পূর্বসূরীদের মতো ফিলিস্তিনিদের আরও বেশি ভূমি দখল করতে চায়। আব্দুল লতিফ আল কানু বলেন, বেনেত এরই মধ্যে বাস্তবে প্রমাণ করেছেন তিনি তার পূর্বসূরীদের চেয়ে আলাদা নন। শ্রোতা বন্ধুরা, আর এর সাথে শেষ করছি আজকের বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন সরকারের ইরান বিষয়ক প্রতিনিধি রবার্ট মালি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না। এ ব্যাপারে ইরানের প্রতিক্রিয়া সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
মার্কিন সরকারের ইরান বিষয়ক প্রতিনিধি রবার্ট মালি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না এবং কেবল সেই সব নিষেধাজ্ঞাই তুলে নেওয়া হবে যা পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য জরুরি। ইরান বিষয়ক মার্কিন এই প্রতিনিধি আরও বলেছেন, ইরানিরা চায় 2018 সাল থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব নিষেধাজ্ঞা দিয়েছিল তার সবই তুলে নেওয়া হোক, কিন্তু আমাদের দৃষ্টিতে ইরানের এ দাবি অনেক বেশি এবং ট্রাম্পের দেয়া সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বহুবার বলেছেন, কেবল সেই সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করার বিষয়টি খতিয়ে দেখা হবে যা পরমাণু সমঝোতার পরিপন্থী। তবে ট্রাম্প যেসব নিষেধাজ্ঞা দিয়েছিলেন তাতে চুক্তির পরিপন্থী কোনো নিষেধাজ্ঞা তেমন ছিল না, কিন্তু তেহরান চায় ট্রাম্পের আমলে ইরান বিরোধী 1500টি নিষেধাজ্ঞার সবই প্রত্যাহার করে নিতে হবে। বাইডেন প্রশাসন পরমাণু সমঝোতায় ফিরে আসার আগ্রহ প্রকাশ করলেও বাস্তবতা হচ্ছে তিনি এমন সব অবান্তর শর্ত জুড়ে দিয়েছেন যার ফলে পরমাণু সমঝোতা পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। পরমাণু সমঝোতাকে টিকিয়ে রাখার জন্য বর্তমানে ভিয়েনায় 4+1 গ্রুপের সঙ্গে ইরানের যে আলোচনা চলছে তাতে যুক্তরাষ্ট্র সরাসরি উপস্থিত না থাকলেও তারা একদিকে ইরানের পরমাণু কার্যক্রমের সীমাবদ্ধতা আরোপের দাবিতে অটল রয়েছে, অন্যদিকে নতুন করে চুক্তি সইয়ের জন্য কিছু শর্ত আরোপ করেছে। এদিকে পরমাণু সমঝোতায় ফিরে আসার ব্যাপারে ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আসতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সম্প্রতি একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন ইরানকে। তিনি ইরানকে হুমকি দিয়ে বলেছেন, ভিয়েনায় চলমান আলোচনার প্রক্রিয়া থেকে তিনি বেরিয়ে যেতে পারেন। এ ব্যাপারে ইরান বিষয়ক মার্কিন প্রতিনিধি রবার্ট ম্যালি বলেছেন, তেহরানের সঙ্গে অনন্তকাল আলোচনা চলতে পারে না এবং ওয়াশিংটনের ইচ্ছে অনুযায়ী ইরান কোনো সমঝোতায় না এলে আমরাও আলোচনা থেকে বেরিয়ে যাব। ওদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে মার্কিন কর্মকর্তাদের এসব বক্তব্যের জবাবে বলেছেন, পরমাণু সমঝোতা টিকে থাকার বিষয়টি যুক্তরাষ্ট্রের উপরেই নির্ভর করছে। যেহেতু মার্কিন সরকার আগে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে, সে কারণে তাদেরকেই চুক্তিতে আগে ফিরে আসতে হবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে আগামী সোমবার থেকে 7 দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। এবার লকডাউন কার্যকর করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবিও মোতায়েন করা হবে বলে জানিয়েছে সরকার। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সারা দেশে আগামী সোমবার থেকে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধের কথা থাকলেও বিশেষ ব্যবস্থায় খোলা রাখা হবে গার্মেন্টস ফ্যাক্টরি। এবার লকডাউন কার্যকর করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবিও মোতায়েন করা হবে বলে ঘোষণা দিয়েছে সরকার। দেশব্যাপী কঠোর লকডাউন জারির নির্দেশনা আসার পর এক অনিশ্চয়তার মুখে নানা পেশার মানুষ দলে দলে রাজধানী ছেড়ে যাচ্ছেন। গণপরিবহন বন্ধ থাকা অবস্থায় আষাঢ়ের বৃষ্টি বাদল আর পথের দুর্ভোগ মাথায় নিয়ে ব্যাগপত্র আর স্ত্রী সন্তানদের সঙ্গী করে মহাসড়ক ধরে হাঁটছেন অসহায় মানুষ। আজ শনিবার ভোর থেকে এভাবেই দেশের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঘরমুখো মানুষ জড়ো হচ্ছেন পদ্মার দুই ফেরিঘাট, মাওয়া এবং পাটুরিয়ায়। তবে আগামী ঈদুল আজহা পর্যন্ত কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ।
যারা কোরবানির আগে আমরা এই সংক্রমণটা নামাতে পারি সেজন্য এক সপ্তাহের জন্য বিধিনিষেধ জারি করেছে। ভারতে এক সপ্তাহে কাজ হবে না, আমাদের আরো এক সপ্তাহ করতে হবে।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ শনিবার সকালে নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে বলেছেন, এ সময় স্বাস্থ্যবিধি না মেনে একগুয়েমি এবং অবাধ চলাচল পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তুলছে। তাই এ অবস্থায় ঘরে ঘরে সচেতনতার দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলতে হবে। সামান্য অবহেলায় জীবন হতে পারে বিপন্ন। অপরদিকে জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে লকডাউন সফল হবে না। কখনোই ক্ষুধার্ত মানুষকে ঘরে আটকে রাখা যাবে না, ক্ষুধা আর লকডাউন একসঙ্গে চলে না। শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এটা মানতে হবে করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়লে লকডাউনের বিকল্প নেই, কিন্তু দেশে কয়েক কোটি খেটে খাওয়া মানুষ যাদের ঘরে খাবার মজুদ থাকে না, প্রতিদিন আয় করেই প্রতিদিনের খাবার জোগাড় করতে হয় তাদের, এমন প্রায় প্রতিটি পরিবারে খাবারের সাথে ঔষধ এবং কোনো কোনো ক্ষেত্রে শিশু খাদ্য কিনতে হয়, দিতে হয় বাসা ভাড়াও। লকডাউনের কারণে কয়েক কোটি মানুষ প্রতিদিন কাজে যেতে না পারলে হাহাকার উঠবে এ সকল পরিবারে, মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে দেশ জুড়ে, এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে অভাবের কারণে।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে ধারাবাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ।
ইরান ভ্রমণ।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা সিরাজ শহরটা একটু ঘুরে ফিরে দেখার চেষ্টা করেছি। এরই মধ্যে এখানকার বিখ্যাত একটি বাগিচা গার্ডেন অব প্যারাডাইজ বা স্বর্ণ বাগিচা খ্যাত এরাম পার্ক দেখেছি। শাহ চেরাগ মানে সাইয়েদ আমির আহমদের মাজার শরীফ, আরও দেখেছি এশিয়া ইনস্টিটিউট নামের আরেকটি নিদর্শন। চমৎকার এই বাড়িটি ছিল এক বণিক পরিবারের বাড়ি।
আজ আপনাদের নিয়ে যাব সিরাজ শহর থেকে একটু দূরে এক ঐতিহাসিক স্থানে, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এসে ভিড় জমায়, যে স্থাপত্যটি ইরানের সুপ্রাচীন ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেয়। সেই প্রাচীন ঐতিহাসিক নিদর্শনটি হল ইরানের তাখতে জামশিদ বা পার্সপোলিস। পার্সপোলিসকে ইরানিরা তাখতে জামশিদ নামেই বেশিরভাগ অভিহিত করে থাকে। এই পার্সপোলিসের বর্ণনা দেওয়া বেশ কঠিন, এক কথায় বলা যেতে পারে এক বিস্ময়। যাই হোক, আমরা বরং সরাসরি পা বাড়াই তাখতে জামশিদের দিকে। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি এই কামনা করছি।
খ্রিস্টপূর্ব 500 সালে এটি নির্মাণ করা হয়। হাখামানেশীয় সম্রাট দারিউস, জেরাক্সেস বা খাসয়ের শাহ এবং তাদের যোগ্য উত্তরসূরিরাই এ বিখ্যাত স্থাপত্যটি নির্মাণ করেন। সে সময় এটি ছিল হাখামানেশীয়দের রাজ সিংহাসন। এটি কয়েকটি কারণে বিস্ময়কর। প্রথমত, এর আয়তন বিশাল। দ্বিতীয়ত, পার্সেপোলিসের যে স্থাপত্য কাঠামো তা অসাধারণ। পার্সেপোলিসের আয়তন 125,000 বর্গমিটার। এছাড়াও এর ভেতরে রয়েছে দেখার মতো শত শত বিষয়। পার্সেপোলিস অর্থাৎ হাখামানেশীয় সম্রাটদের রাজপ্রাসাদটি কুহি রাহমত বা দয়ার পাহাড় নামের পর্বতমালার সুচ্চ চূড়ার পাদদেশে মার্ব দাস্ত সমভূমির প্রান্ত সীমায় অবস্থিত। চূড়ার সমতল ভূমি থেকেও 10 মিটার উঁচুতে প্রাসাদটি নির্মিত হয়েছিল। এখন অবশ্য প্রাসাদটির তৎকালীন অস্তিত্ব নেই।
তবে তার ধ্বংসাবশেষ ইরানের প্রাচীন গৌরব ও ঐতিহ্যের কথা ঘোষণা করছে। পার্সেপোলিসের হল এবং প্রাসাদগুলো 33 খিলানের উপর স্থাপিত এবং ভূমি থেকে এগুলোর উচ্চতা 40 ফুট। গাড়ি পার্ক করার জন্য নির্দিষ্ট যে স্থানটি রাখা হয়েছে, সেখান থেকে আপনি যখন যেতে থাকবেন মূল প্রাসাদের দিকে, তখন এর ল্যান্ডস্কেপ দেখে প্রাসাদটির মূল আকৃতি কেমন ছিল সে ব্যাপারে একটা ধারণা করা যায়। তবে সিঁড়ির পর সিঁড়ি বেয়ে যতই আপনি প্রাসাদের ভেতরে যাবার পথে পা বাড়াবেন, ততই দেখতে পাবেন অপার বিস্ময়কর স্থাপত্যের নিদর্শন, যা এর আগে হয়তো নাও দেখে থাকতে পারেন। এ পর্যায়ে একটু মিউজিক বিরতি নিচ্ছি। বিরতির পরও আপনাদের উপস্থিতি যথারীতি প্রত্যাশা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে। পার্সেপোলিসের কথা বলছিলাম। কমপ্লেক্সে ঢোকার পথে প্রথমেই নজরে পড়বে জেরাক্সেস বা খাসায়ের শাহ গেইট। এই গেইটটিকে গেইট অব অল নেশন বা সর্বজাতিক তোরণও বলা হয়। তোরণের দেয়ালে খোদাই করা কিছু লেখা দেখতে পাবেন। 3টি ভাষায় এগুলো লেখা হয়েছে। এসব শিলালিপিতে যা লেখা হয়েছে তা হল দর্শনার্থী এবং ভ্রমণকারীদের প্রতি ভদ্রচিত ও সদয় আচরণ করুন এবং অপরাপর সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করুন। বিশ্বজনীন এই সৌজন্য বাণী প্রমাণ করে এখানকার কর্তৃপক্ষ কতটা অতিথিপরায়ণ, বিনম্র এবং উদার মানসিকতার অধিকারী।
সিঁড়ি বেয়ে প্ল্যাটফর্মে ঢোকার পর আপনার নজরে পড়বে সামান্য উপরে আরেকটি প্ল্যাটফর্ম। এই দ্বিতীয় প্ল্যাটফর্মেই আপাদানা প্রাসাদটি অবস্থিত। এই প্রাসাদই ছিল রাজ অভ্যর্থনা কক্ষ। সেই 2500 বছর আগে কত নিপুণভাবে, কত শৈল্পিকভাবে এই প্রাসাদটি নির্মিত হয়েছে ভাবতেও অবাক লাগে। যেদিকেই আপনি তাকাবেন ভাবনার এক গহীন অতলে হারিয়ে যাবেন। এই পার্সেপোলিস কেবল পুরাতাত্ত্বিক বা ইতিহাসবিদেরই গবেষণার বিষয় নয়, স্থপতিদের গবেষণার জন্য বিস্ময়কর এক অনন্য স্থাপনা এটি। আর সেজন্যই দেশি বিদেশি পর্যটক, গবেষক, ইতিহাসবিদ, স্থপতি এবং পুরাতাত্ত্বিকদের আগমনে সর্বদাই জমজমাট থাকে এই পার্সেপোলিস। আসরের এ পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটু মিউজিক বিরতি। বিরতির পরও আপনাদের উপস্থিতি যথারীতি প্রত্যাশা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে। পার্সেপোলিস ঘুরে ফিরে দেখলে খুব সহজেই জরাথুষ্ট ধর্মের কিছু প্রতীক আবিষ্কার করা যায়। যেমন আপনি এখানে দেখতে পাবেন জরাথুষ্ট ধর্ম তথা অগ্নি উপাসকদের ঈশ্বর আহুরা মাজদার প্রতীকী ভাস্কর্য। এই প্রতীকটি প্রাসাদের বিভিন্ন স্থানে দেখতে পাওয়া যাবে। এছাড়াও এমন আরও কয়েকটি প্রতীক এখানে আবিষ্কৃত হবে যেগুলো জরাথৃষ্টদের কাছে ধর্মীয় কারণে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। এসব প্রতীকের আবার ভিন্ন ভিন্ন ব্যাখ্যাও রয়েছে, যেমন সিংহ হল আগুনের প্রতীক, ষাঁড় হল পৃথিবীর প্রতীক, পদ্ম ফুল হল পানির প্রতীক এবং ঈগল হল বায়ুর প্রতীক। মজার ব্যাপার হল পার্সপোলিসের অভ্যন্তরে চমৎকার একটি ভাস্কর্য সবার নজরে পড়বে। ভাস্কর্যটির প্রতীকী একটি সিংহ আক্রমণ করছে একটি ষাঁড়কে। এই ভাস্কর্যটি হল ইরানের নববর্ষ বা নওরুজের প্রতীক।
আপাদানা প্রাসাদের সিঁড়ির দেয়ালে খোদাই করা 23টি মানব মূর্তি দেখতে পাওয়া যাবে। 23 জনেরই পোশাক পরিচ্ছদ স্বতন্ত্র, সবার হাতে রয়েছে ভিন্ন ভিন্ন অস্ত্র। এগুলো হল হাখামানিয়ান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত 23টি দেশের প্রতিনিধিবর্গের প্রতীকী চিত্র। কোন দেশে কীরকম পোশাকের প্রচলন রয়েছে এবং কারা কী ধরনের অস্ত্র বহন করে সেগুলো এক নজরে বোঝানোর জন্যই এই প্রদর্শনীর আয়োজন। এদের সবার কাছেই কিছু না কিছু উপঢৌকন রয়েছে। এতে প্রতীয়মান হয় যে তখনকার দিনে সম্রাটের মনতুষ্টির জন্য বিভিন্ন দেশের শাসকরা কে কী ধরনের নাজরানা পেশ করতেন। পার্সপোলিস থেকে আনুমানিক 6 কিলোমিটার উত্তরে নাকশে রুস্তাম অবস্থিত। নাকশে রুস্তাম হল দারিউস, জারেক্সেস বা খাসায়ার শাহ প্রথম ও দ্বিতীয় আর্থা জারেক্সেসের সমাধিস্থল।
যাই হোক, আজ আর কথা বলার সুযোগ নেই। যারা দীর্ঘ সময় ধরে রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের সঙ্গে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও আগামী আসরে, তখনও আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছি।
ইরান ভ্রমণ শুনলেন, আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে প্রাত্যহিক পরিবেশনা কথাবার্তা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 26 জুন শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, করোনা ভাইরাস ভরসা আপাতত চীনের টেকা প্রথম আলো। প্রথম আলোর অন্য একটি খবরের শিরোনাম, ক্ষুধা আর লকডাউন একসঙ্গে চলে না, জিএম কাদের। থামানো যাচ্ছে না মানুষের চলাচল, যুগান্তর। পানি সম্পর্কিত বিপর্যয় নিরসনে বিশ্বব্যাপী শক্তিশালী সহযোগিতার উপর গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর, ইত্তেফাক। গুম ও বিচার বহির্ভূত হত্যাই বর্তমান শাসক গোষ্ঠীর প্রধান অস্ত্র, কালের কণ্ঠ। চালের দাম কেন কমে না, মানব জমিন। এবার ভারতের শিরোনাম, ব্যর্থ প্রশাসন, ভুয়ো টিকা নিয়ে এবার বিধানসভায় শোরগোল তুলবে বিজেপি, আনন্দবাজার পত্রিকা। তৃণমূলের বড় নেতারা যুক্ত আছেন ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে, বিস্ফোরক দিলীপ ঘোষ। আজকাল দেশে দৈনিক সংক্রমণ কমে 50,000-এর নিচে, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক বার্তা কেন্দ্রের। সংবাদ প্রতিদিন। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পরে এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, ক্ষুধা আর লকডাউন একসাথে চলে না, বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আপনার পর্যবেক্ষণ কি?
আপনাকে ধন্যবাদ। ক্ষুধা আর লকডাউন একসাথে চলতে পারে না বলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের যে বক্তব্য দিয়েছেন, আমি মনে করি তা বাস্তবতার নিরিখে অত্যন্ত সত্য। কারণ হচ্ছে যে লকডাউনের কারণে বাংলাদেশের কোটি কোটি মানুষ কর্মহীন হয়ে পড়বে কতদিন ধরে। কারণ এবারে লকডাউন বলা হচ্ছিল শাটডাউন, যাই হোক লকডাউনই হোক আর শাটডাউন হোক, এবারেটা হবে খুবই কঠোর, এমনকি সেনাবাহিনীও নামানো হতে পারে, লোকজন ঘর থেকে বের হতে পারবে না, এইরকম একটা বক্তব্য এসেছে। সেক্ষেত্রে যদি লোকজন ঘর থেকে বের হতে না পারে তাহলে বাংলাদেশে কোটি কোটি মানুষ আছে দিন আনে দিন খায়। এই দিন আনা দিন খাওয়া মানুষ তারা যখন কাজ করতে পারবে না তখন তারা চলবে কিভাবে? সরকারের পক্ষ থেকে এখনো কিন্তু এমন বলা হয়নি যে আমরা দেশের জনগণকে মাথা পিছু কোনো টাকা বা খাদ্য খাবার দেব। তো যখন এইরকম অবস্থা তখন তারা কিভাবে চলবে সে প্রশ্ন কিন্তু বড় হয়ে দেখা দিচ্ছে। সরকার হয়তো পরিস্থিতি পর্যালোচনা করে লকডাউনকেই সেরা পথ মনে করেছে, কিন্তু অর্থনীতির সাথে এই লকডাউন যে যাচ্ছে না বা যাবে না বাংলাদেশের অর্থনীতির সাথে তাতে কোনো সন্দেহ নেই। ব্যাপারটা অনেকটা এমন যে অনেক রোগ ব্যাধি আছে যেগুলো অপারেশন না করলে চিকিৎসা হয় না, সেই কারণে অর্থবিত্ত খরচ করে কষ্ট সয়ে অপারেশনটা করে সুস্থ হতে হয়। হয়তো লকডাউন তেমনই একটা ব্যবস্থা, কিন্তু ভিন্ন কথা বা সমালোচকদের ভিন্ন কথা হচ্ছে এই যে লকডাউন দিয়ে কি করোনা আটকানো যাবে? প্রথম দিকে কথা ছিল যে করোনা মানুষ থেকে মানুষের দেহে ছড়ায়, এই জন্য সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, কিন্তু এখন শোনা যাচ্ছে যে করোনার বিভিন্ন ভ্যারিয়েন্ট তারা বাতাসের মাধ্যমে ছড়ায়, এমনকি ভারতের নদ নদীর পানিতে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। বাংলাদেশের বহু সংখ্যক নদীর সংযোগ স্থল ভারত, ভারত থেকে এসেছে, বাতাস কিভাবে আটকাবেন? তাহলে নদীর পানি বাতাস এগুলো যদি আটকানো না যায় তাহলে লকডাউন কতটা সমাধান বয়ে আনবে তা কিন্তু প্রশ্ন সাপেক্ষ। সেই জন্য আমার মনে হয় যে বিষয়গুলো নিয়ে সরকার পক্ষ যদি আরও ভাবে তাহলে ভালো হয়। আমি খুব প্রত্যন্ত অঞ্চলে কিছু লোকের সাথে কথা বলেছি, তাদের প্রত্যেকেই কিন্তু এই লকডাউনের বিপক্ষে কথা বলেছে, সবাই জানিয়েছে এতে করোনা ভাইরাস মোকাবেলা করা খুব একটা লাভজনক হবে না, অথচ অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতি হবে।
অধিকৃত গোলান মালভূমিকে ইহুদিবাদী ইসরায়েলের অংশ বলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে স্বীকৃতি দিয়েছিলেন তা বাতিল করতে পারেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের এই সম্ভাব্য পদক্ষেপের গুরুত্ব কি?
জি, অধিকৃত গোলান মালভূমিকে ইহুদিবাদী ইসরায়েলের অংশ বলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকৃতি দিয়েছিলেন এবং তিনি তার ক্ষমতার চার বছরের মেয়াদে ইসরায়েলের জন্য যতটা ইসরায়েলের চাওয়া ছিল তার চেয়ে তিনি দিয়েছেন বেশি। এখন জো বাইডেন ক্ষমতায় আসার পর সেই স্বীকৃতি বাতিল করতে পারেন বলে আমেরিকার একটি নিউজ ওয়েবসাইট খবর দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে জো বাইডেন এই কাজ করছে এতে আপাত দৃষ্টিতে অবশ্যই এটি সিরিয়ার জন্য লাভ, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর জন্য লাভ, ফিলিস্তিনের জন্য লাভ, কিন্তু জো বাইডেন কেন সিরিয়ার পক্ষে কাজ করবেন সে প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। তাহলে এই যে স্বীকৃতি বাতিল করবে এর আড়ালে আরো বড় কিছু বাইডেন দিয়ে দেবেন এমন প্রশ্ন কিন্তু থাকা অস্বাভাবিক নয়। তবে কথা ঠিক, বারাক ওবামার আমলে যখন জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন কিন্তু ইহুদিবাদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একবার আমেরিকা সফর গিয়েছিলেন, তাকে ওবামা সরকারের পক্ষ থেকে প্রোটোকল দেওয়া হয়। অর্থাৎ বারাক ওবামার আমল থেকে ইসরায়েলের সঙ্গে আমেরিকার সম্পর্কের দূরত্ব রয়েছে এবং এই দূরত্বটা মূলত আমরা দেখতে পাচ্ছি ডেমোক্র্যাট দলের সাথে। সেই ডেমোক্র্যাট দলের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন জো বাইডেন, ফলে ওবামা আমলের নীতিটা দৃশ্যত জো বাইডেন অনুসরণ করতে চাচ্ছে। তবে আগামী দিনগুলো বলে দেবে আসলে কি হচ্ছে কি হতে যাচ্ছে।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দেশে দৈনিক সংক্রমণ কমে 50,000-এর নিচে, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কবার্তা কেন্দ্রের সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, করোনা দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই যেমন একদিকে উঁকি মারছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, তেমন আবার সাম্রাজ্য বিস্তার করছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। তবে এত সবের মধ্যেও সাময়িক স্বস্তি দিচ্ছে দেশের দৈনিক পরিসংখ্যান। চলতি বছর মার্চ থেকে হু হু করে বাড়তে শুরু করেছিল সংক্রমণ, কিন্তু লকডাউন ও কড়া বিধিনিষেধের জেরে ধীরে ধীরে মিলছে সুফল। ২৪ ঘন্টায় দেশে আক্রান্তের সংখ্যা নামল 50,000-এর নিচে, নিম্নমুখী অ্যাক্টিভ কেসও।
দৈনিক আনন্দবাজার পত্রিকার খবর, ভুয়ো টিকাকাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য, শাসক দলের একাধিক মন্ত্রী বিধায়ক তথা সাংসদের সঙ্গে ভুয়ো আইএএস দেবঞ্জন দেবের ছবি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি। আগামী বিধানসভা অধিবেশনে বিষয়টিকে রাজ্য সরকারের প্রশাসনিক ব্যর্থতা হিসেবে তুলে ধরে আক্রমণ চালানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। এদিকে কসবার ভুয়ো করোনা টিকাকাণ্ডে তৃণমূলের নেতারা জড়িত বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার শিলিগুড়িতে তিনি বলেন, এখন পিঠ বাঁচাতেই দেবাঞ্জন দেবকে চিনতে পারছেন না কেউ। ভুয়ো টিকাকাণ্ডে তদন্ত চাই, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই কটিয়ে এনেছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন। প্রাত্যহিক পরিবেশনা কথাবার্তা শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে থাকবে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা যুদ্ধক্ষেত্রে কারবালা এক অভিযান পরবর্তী পরিস্থিতি সম্পর্কে কথা বলেছি। আজকের আসরে আমরা যুদ্ধের ষষ্ঠ বছরের কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
১৯৮৬ সালের মাঝামাঝি সময়ে ইরান ইরাকের কুর্দিস্তানের দুটি আধা সামরিক বাহিনীর সহযোগিতায় দেশটির ২০০ কিলোমিটার অভ্যন্তরে কিরকুক শহরে হামলা চালায় এবং দেশটির অর্থনৈতিক অবকাঠামো ও সামরিক স্থাপনার মারাত্মক ক্ষতি করতে সক্ষম হয়। বড় ধরনের আরেকটি অভিযান চালানোর আগে যুদ্ধক্ষেত্রকে সচল রাখতে ওই হামলা চালানো হয়। এর ফলে ইরাকের তৎকালীন বাথ সরকার, বিরোধী শেষ দেশের সশস্ত্র আন্দোলনকারীরা বাগদাদের বিরুদ্ধে অভিযান চালাতে উৎসাহী হয়ে ওঠে। কিরকুকে ইরানের ওই অভিযানে আইআরজিসির সঙ্গে সাদ্দাম বিরোধী ইরাকের কুর্দিস্তানি বিদ্রোহীদের সখ্য গড়ে ওঠে। কিরকুকে চালানো অভিযানটি ছিল এমন একটি মহড়া যার পরিধি বিস্তৃত করে খুব সহজেই সাদ্দাম সরকারের ঘুম হারাম করে দেওয়া সম্ভব ছিল।
ইরান ১৯৮৬ সালকে বিজয়ের বছর এবং যুদ্ধ শেষ করার সুযোগ তৈরি হওয়ার বছর হিসেবে অভিহিত করে। ইরান ঘোষণা করে ওই বছরের শেষ নাগাদ যুদ্ধ সমাপ্ত করার জন্য তেহরান তার সর্বশক্তি প্রয়োগ করবে। ১৯৮৬ সালটি আরও একটি দিক দিয়ে ইরানের কাছে গুরুত্বপূর্ণ ছিল। ফাউ উপত্যকা দখল ও মেহরান শহর পুনরুদ্ধার সত্ত্বেও আরেকটি বড় অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া ইরানের জন্য কঠিন হয়ে পড়েছিল। এ সম্পর্কে ওই যুদ্ধে অংশগ্রহণকারী ইরানি জেনারেল হোসেইন আলাই তার ইরান ইরাক যুদ্ধ প্রক্রিয়া শীর্ষক বইয়ে লিখেছেন, যুদ্ধের শেষ দিকের বছরগুলোতে ইরানের সাধারণ জনগণের মধ্যে যুদ্ধে যাওয়ার প্রবণতা কমে আসার কারণে ইরানের পক্ষ থেকে বড় ধরনের অভিযান চালানোর সক্ষমতা কমে এসেছিল।
এছাড়া এই সময়টিতে ইরানের সবচেয়ে বড় সমস্যা ছিল অর্থনৈতিক সংকট। তেল রপ্তানি কমে যাওয়ার পাশাপাশি তেলের মূল্য অস্বাভাবিকভাবে হ্রাস পাওয়ার কারণে ইরানের অর্থনৈতিক শক্তি দুর্বল হয়ে পড়েছিল। জেনারেল আলাইর ভাষ্য অনুযায়ী, সাবান ও ডিটারজেন্ট পাউডারের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো রেশনের মাধ্যমে কিনতে হচ্ছিল। এই বছরে ইরাকি বাহিনী ইরানের বিভিন্ন শহরের তেল ও শিল্প স্থাপনাগুলোতে ব্যাপকভাবে হামলা শুরু করে। এর ফলে যুদ্ধের ষষ্ঠ বছরে ইরানের জন্য একটি কঠিন পরিস্থিতি তৈরি হয়। ১৯৮৬ সালে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রিগ্যানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাক ফার্লিনের গোপন ইরান সফরের খবর ফাঁস হয়ে যায়। এর ফলে আমেরিকা ইরাকের প্রতি সমরাষ্ট্র ও গোয়েন্দা সহযোগিতা বাড়িয়ে দেয়। রিগান যে মিশন নিয়ে ম্যাক ফার্লিনকে তেহরানে পাঠিয়েছিলেন, ইরান তাতে সম্মত না হওয়ার কারণে তেহরানের উপর ওয়াশিংটন নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে।
আমেরিকা ইরানের সঙ্গে সম্পর্ক স্থাপনের যে প্রস্তাব দিয়েছিল সে ব্যাপারে তেহরানের শর্ত ওয়াশিংটনের পছন্দ হয়নি বলে মার্কিন সরকার তেহরানের উপর নতুন করে চাপ সৃষ্টি করে। ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা কঠোর করা হয়, ফলে আমেরিকার পদাঙ্ক অনুসরণ করে ইরানের কাছে সমরাস্ত্র বিক্রি করা সীমিত করে দেয় ইউরোপীয় দেশগুলো। এমনকি চীনের মতো দেশও ইরানের কাছে অস্ত্রশস্ত্র বিক্রি করতে গড়িমসি শুরু করে। ঠিক যে সময়টিতে ইরানের আরও বেশি সমরাস্ত্র ও গোলাবারুদের প্রয়োজন দেখা দেয়, তখন রপ্তানিকারক দেশগুলো ইরানের সঙ্গে এই আচরণ শুরু করে। এ কারণে ইরান আগ্রাসী ইরাকের বিরুদ্ধে যুদ্ধে পিছিয়ে পড়তে থাকে।
আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের পাশাপাশি ফ্রান্স ও জার্মানির মতো যেসব পশ্চিমা দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইরাককে সামরিক সহযোগিতা দিয়ে আসছিল, তারা যুদ্ধের ষষ্ঠ বছরে তাদের সহযোগিতা বাড়িয়ে দেয়। পারস্য উপসাগরীয় আরব দেশগুলিও সাদ্দাম সরকারের প্রতি তাদের আর্থিক সহযোগিতা বৃদ্ধি করে। ইরানের তেল স্থাপনাগুলোতে ইরাকি জঙ্গি বিমানগুলোর ব্যাপক হামলা ও এ সহযোগিতার প্রমাণ বহন করে। এছাড়া ইরাকি বিমানবাহিনী ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান এবং তেহরানের অদূরবর্তী পারচিন শহর পর্যন্ত তাদের বিমান হামলার পরিধি বিস্তৃত করে। এসব হামলার বহু বেসামরিক নাগরিক এবং তেল স্থাপনাগুলোতে কর্মরত অসংখ্য শ্রমিক বেঘরে প্রাণ হারান।
ইরাকের তৎকালীন বিমানবাহিনী প্রধান হামিদ সাবান ইরানের শিল্পাঞ্চল ও তেল স্থাপনাগুলোতে হামলা শক্তিশালী করার পর বলেন, চলতি বছর যুদ্ধের মোড় ঘুরে যাবে এবং সার্বিক পরিস্থিতি ইরাকের অনুকূলে চলে আসবে। ইরানিদের তেল রপ্তানিতে ধস নামিয়ে দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে। হামিদ সাবানের এই বক্তব্য থেকে প্রমাণিত হয় ইরাক সরকার ইরানের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিয়ে এদেশের অর্থনীতিকে পঙ্গু করে ফেলার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করে। একই সময়ে বাগদাদ নিজের উপর ইরানের একই ধরনের হামলা ঠেকানোর লক্ষ্যে তেল ট্যাঙ্কারের পরিবর্তে পাইপলাইন স্থাপনের মাধ্যমে নিজের তেল রপ্তানি করতে থাকে। ফলে পারস্য উপসাগর বা হরমুজ প্রণালী ব্যবহার ছাড়াই ইরাক তার তেল রপ্তানির কাজ চালিয়ে যায়। এ অবস্থায় ইরানের পক্ষে ইরাকের তেল রপ্তানি প্রক্রিয়ায় একই ধরনের হামলা চালানো একরকম অসম্ভব হয়ে পড়ে।
এ সময় তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক ইরানের তেল রপ্তানি প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে কোনো ব্যবস্থা নেয়নি এবং উল্টো অন্যান্য সদস্য দেশের তেল উৎপাদন বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে, ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমে গেছে। ইরাকি হামলায় ইরানের তেল রপ্তানির পরিমাণ যখন কমে গিয়েছিল, তখন তেলের মূল্যপতনের এই ঘটনা ইরানের জন্য মরার উপর খাড়ার ঘা হিসেবে কাজ করে। এরকম একটি অবস্থায় ১৯৮৬ সালের আগস্ট মাসে ইরাকের স্বৈরশাসক সাদ্দাম ইরানের কাছে চিঠি পাঠিয়ে যুদ্ধবন্ধের জন্য পাঁচ ধারা বিশিষ্ট একটি পরিকল্পনা উত্থাপন করে। সাদ্দামের প্রস্তাবিত ধারাগুলো ছিল এরকম: দুদেশের সেনাবাহিনীকে যার যার সীমান্তে ফিরিয়ে নেয়া, সকল যুদ্ধবন্দী বিনিময়, দুদেশের মধ্যে শান্তি চুক্তি সই ও একে অপরের উপর আগ্রাসন না চালানোর অঙ্গীকার করা, পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্য উপসাগরে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে উভয় দেশকে সচেষ্ট হওয়া।
সাদ্দামের প্রস্তাবে যুদ্ধের আগ্রাসী দেশ চিহ্নিত না হওয়ায় এবং ইরানকে ক্ষতিপূরণ দেওয়ার কথা উল্লেখ না থাকায় তেহরান তা প্রত্যাখ্যান করে। এরপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ওই বছরের অক্টোবর মাসে যুদ্ধ বন্ধের জন্য 588 নম্বর প্রস্তাব পাশ করে। একই কারণে ইরান ওই প্রস্তাবও প্রত্যাখ্যান করে। ইরানের রাজনৈতিক নেতারা মনে করেন আরেকটি বড় ধরনের অভিযান চালিয়ে তাতে সাফল্য পেলে হয়তো সামরিক উপায়ে এ যুদ্ধ বন্ধ করা সম্ভব হবে। তাদের এ ধরনের চিন্তাভাবনা থেকে ইরান একসঙ্গে তিন ফ্রন্টে তিনটি আলাদা বড় অভিযান চালানোর পরিকল্পনা হাতে নেয়। তো শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক আজকের আয়োজনের সময়ও ফুরিয়ে এসেছে। আগামী আসরে এ সম্পর্কে আরও আলোচনা করার আশা রইল। সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শুনলেন। শ্রোতাবন্ধুরা, শান্ত অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। আমেরিকার একের পর এক নিষেধাজ্ঞা ইরানের প্রতিরক্ষা খাতের অগ্রগতি থামিয়ে রাখতে পারেনি বললেন প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল হাতামি। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনে ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী তেহরান বলল সিদ্ধান্ত নিতে হবে আমেরিকাকেই। বাংলাদেশের গোপালগঞ্জ শহরে করোনা ভাইরাসের টিকা উৎপাদনের কারখানা স্থাপন করা হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এবং ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ভুয়ো করোনা ভ্যাকসিন শিবিরকে কেন্দ্র করে কেন্দ্রীয় তদন্তের দাবি জানাল বিরোধী দল বিজেপি। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।